ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বুধবার বেলা 11টা আর বাংলাদেশে ও ভারতে বুধবার রাত। আমি সুগুপ্তা নসরিন কুইন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ বিদেশ গমনকালে 22 জন মিয়ানমারের রোহিঙ্গাকে আটক করেছে।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
গত বছরের 20 নভেম্বর কানপুর ইন্দোর পাটনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় আইএসআই এর যোগসাজশ রয়েছে।
এছাড়াও রয়েছে আমাদের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় আসন্ন ট্রাম্প প্রশাসন, প্রতিশ্রুতি, প্রত্যাশা ও প্রতিক্রিয়া। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ
খবর। পড়ছি সরকার কবিরউদ্দিন। নাইজেরিয়ার একটি সামরিক বিমানের হামলায় গতকাল মঙ্গলবার 70-এরও বেশি লোকের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা যেটাকে কিনা দুর্ঘটনাক্রমে সংঘটিত হামলা বলে অভিহিত করছেন, বলছেন আসলে ওই হামলার নিশানা ছিল বোকো হারাম জঙ্গি গোষ্ঠী। প্রাথমিকভাবে সামরিক বাহিনী থেকে বলা হয়েছে রানে ওই যে বিমান হামলা হয়েছে তার আঘাত লাগে অভ্যন্তরীণভাবে বোকো হারামের তাড়ায় স্থানচ্যুত লোকজনের আবাসস্থল অস্থায়ী একটি শিবিরের ওপর। তবে প্রেসিডেন্টের মুখপাত্র ফেমি আদেসিনা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন আঘাত লেগেছে অসামরিক জনগণ অধ্যুষিত একটি এলাকায়। আদেসিনা বলেছেন কাছাকাছি বোকো হারাম গোষ্ঠীর তৎপরতা কিছু ছিল এবং সামরিক বাহিনী দুর্বৃত্তদের লোপাট করতে গিয়ে তৎপরতায় কিছু ভুল করে ফেলেছে। প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি তার সরকারি টুইটার বার্তায় হতাহতদের জন্য সাহায্য সহায়তার আশ্বাস দিয়েছেন। ত্রাণ সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্স এমএসএফ বলেছে উত্তরাঞ্চলবর্তী বর্ণো প্রদেশে অবস্থিত একটি কেন্দ্রে তাদের সদস্যবৃন্দ আহতদের চিকিৎসা করছেন। ওই ঘটনার কয়েক ঘণ্টা পর এমএসএফ বলেছে মৃতের সংখ্যা হবে 52 এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বলেছে তাদের 6 নাইজেরীয় সদস্য নিহতদের মধ্যে ছিলেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আজ বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে ইউরোপীয় দেশসমূহের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ বলেছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বক্তব্য মোতাবেক যেভাবে রাশিয়া যুক্তরাষ্ট্রের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করেছে এবং ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন, সেভাবে তাঁদের নির্বাচনকেও যাতে রাশিয়া প্রভাবিত না করতে পারে সে ব্যাপারে তাঁরা যেন হুঁশিয়ার থাকেন। বলেন ইউরোপের অনেক দেশে এবছর নির্বাচন হতে চলেছে এবং নির্বাচনে নাক গলানোর অপচেষ্টা আরও হতে পারে এবং নিশ্চিত করেই আমি বলছি এরকম হবেই, হুঁশিয়ার থাকা ভালো। তিনি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন যে ইউক্রেনের ওপর তার আগ্রাসন এবং অন্যান্য দেশের বিরুদ্ধে জ্বালানি সরবরাহের নিয়ন্ত্রণকে কাজে লাগানোর প্রয়াস নিতান্তই নিন্দনীয়। নির্বাচনে নাক গলানোর অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্র গোয়েন্দা সংস্থাসমূহের বক্তব্য প্রত্যাখ্যান করেছে রাশিয়া। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাণিজ্য লড়াই বিষয়ে বিভিন্ন দেশের সরকারদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন। এ হুঁশিয়ারি তিনি দিয়েছেন সুইজারল্যান্ডের ডাভোসে গতকাল মঙ্গলবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে। বলেন সংরক্ষণবাদ হল যেন অন্ধকার প্রকোষ্ঠে নিজেকে আটকিয়ে রাখা, অথচ বাইরে তখন হয়তোবা ঝড় বইছে, না হয় বৃষ্টি ঝরছে, আলো বাতাস তাও ওই বাইরেই থেকে যাচ্ছে বলেন তিনি। এবং কথাটা তিনি বলেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট পদের জন্য সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে। ট্রাম্প ইতিমধ্যে চীনের সামগ্রীর ওপর 45% শুল্ক বসাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি জার্মান মোটরযানের ওপর শুল্ক বসবে 35%, এও বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশগ্রহণকারী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মতবিনিময় সভায় দক্ষিণ এশীয় অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সার্কের ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন আর তারই ওপর রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
2016 মধ্য নভেম্বরে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের 19তম শীর্ষ সম্মেলন ইসলামাবাদে অনুষ্ঠিত হবার কথা থাকলেও ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান সহ কয়েকটি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে যোগদানে আপত্তি জানানোর পরে শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে যায়। এ অবস্থায় সার্কের ভবিষ্যৎ তীব্র অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে বলে মনে করা হয়। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের কার্যকারিতা শেষ হয়ে যায়নি, এটি ভালোভাবেই কার্যকর রয়েছে। বর্তমানে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশগ্রহণকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে এক মতবিনিময় সভায় বলেন দক্ষিণ এশীয় অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সার্কের মাধ্যমে অনেক কাজ করার সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী দারিদ্র্যকে এই অঞ্চলের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে বলেন কিভাবে দারিদ্র্য নির্মূল করা সম্ভব সেদিকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
হোয়াইট হাউসের জনৈক মুখপাত্র বলেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে বেছে নিতে হবে। তারা কি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষকে সমর্থন করবেন না রাশিয়া ও উইকিলিক্সকে মানবেন? ভুল তথ্য রটিয়ে ওবামা প্রশাসন ট্রাম্পকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে অভিযোগ তুলেছেন, হোয়াইট হাউস মুখপাত্র জস আর্নেস্ট সেই তারই প্রতিক্রিয়ায় পাল্টা জবাব দিচ্ছিলেন। ভ্লাদিমির পুতিন বলেন, সন্দেহাতীতভাবে প্রেসিডেন্ট পদের নির্বাচনে ট্রাম্পের বিজয়কে, জয়ের ওই বৈধতাকে খাটো করতেই গোয়েন্দা বিভাগের ওইসব রটনা প্রচার করা হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর পুলিশ বিদেশ গমনকালে 22 জন মিয়ানমারের রোহিঙ্গাকে আটক করেছে বলে জানাচ্ছেন আমির খসরু তার আরেকটি রিপোর্টে।
বুধবার সকালে অবৈধ পন্থায় সংগৃহীত বাংলাদেশি পাসপোর্ট এবং কাগজপত্র সহ ওমরা ভিসা নিয়ে ওই রোহিঙ্গারা সৌদি আরবগামী একটি ফ্লাইটে করে সৌদি আরব যাত্রার প্রাককালে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। বিভিন্ন সূত্র বলছে, ইতিমধ্যে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বেশ কিছু মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ও কাগজপত্র নিয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলে গেছেন। বর্তমানে সরকারি হিসেবেই বাংলাদেশে 3 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে। নতুন করে দমনপীড়ন শুরু হওয়ার পর গত অক্টোবর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কমপক্ষে 65,000 মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের ভাঙড়ে সহিংসতায় দুজনের মৃত্যু হয়েছে, কিন্তু কার গুলিতে মৃত্যু হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। জানাচ্ছেন কলকাতা থেকে সংবাদদাতা গৌতম গুপ্ত।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে বিদ্যুৎ সংবহন লাইন ও সাবস্টেশন নির্মাণের বিরুদ্ধে আন্দোলনে দুজনের মৃত্যু হলো গুলিতে। কিন্তু গুলি কে ছুঁড়েছে? পুলিশ বলছে ছোঁড়েনি। সাধারণ মানুষের সন্দেহ, তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের অনুগামীরা এতে জড়িত থাকতেও পারে। বুধবারও গ্রামে ঢোকবার পথ গাছের গুঁড়ি ফেলে আটকে রাখেন গ্রামের মানুষ, লক্ষ্য পুলিশ যেন ঢুকতে না পারে। তারা আরো চান মুখ্যমন্ত্রী নিজে ওখানে এসে প্রতিশ্রুতি দিন যে বিদ্যুৎ প্রকল্পটি বন্ধ করে দেয়া হচ্ছে। এদিকে সংখ্যালঘু অধ্যুষিত ভাঙড় অঞ্চলে এই হিংসা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন শান্তি ফেরানোর পন্থা খুঁজতে। এছাড়া তিনি নির্দেশ দিয়েছেন ভাঙড়ে বহিরাগতদের পুলিশ যেন যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করে। এদিন নতুন কোনো ঘটনা না ঘটলেও পরিস্থিতি কিন্তু থমথমে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
20 নভেম্বর কানপুর ইন্দোর পাটনা এক্সপ্রেস লাইন অচ্যুত হওয়ার ঘটনার সঙ্গে পাক গুপ্তচর সংস্থার যোগাযোগ ছিল বলে জানিয়েছেন পরমাশিস ঘোষ রায় তাঁর রিপোর্টে।
জেরায় ধৃতরা জানিয়েছে তারা পাক গুপ্তচর সংস্থার হয়ে কাজ করে, ভারতীয় রেলই তাদের নিশানা। গতকালই 3 সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ। বিহারের আদাপুর থেকে ধৃত 3 জন মতি পাসওয়ান, উমাশঙ্কর প্যাটেল ও মুকেশ যাদব দাগি দুষ্কৃতি। জেরায় তারা জানিয়েছে ব্রজেশ গিরি নামে নেপালের এক বাসিন্দা তাদের নেপাল সীমান্ত সংলগ্ন পূর্ব চম্পারণের ঘোড়াশাহানে বিস্ফোরণে রেল লাইন উড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। পুলিশের তৎপরতায় সেই চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। পূর্ব চম্পারণের পুলিশ সুপার জিতেন্দ্র রানা সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, অভিযুক্তরা ভিন দেশের লোকেদের নির্দেশে কাজ করছিল। তারা ISI এর সঙ্গে তাদের যোগ থাকার কথা কবুলও করেছে। ধৃতদের মধ্যে মতি পাসওয়ান কানপুর রেল দুর্ঘটনায় পাক গুপ্তচর সংস্থার যোগসাজশের কথা স্বীকারও করেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তান জঙ্গি তৎপরতা খতম করতে, প্রতিরোধ করতে তালেবানদের সঙ্গে খণ্ড খণ্ড প্রস্থে শান্তি সংলাপ না চালানোর কথা বলে পরামর্শ দিয়েছে আফগান নেতাদেরকে। বলেছে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ক্রমাবনতির জন্য ইসলামাবাদকে দোষ দিলে চলবে না। পাকিস্তানি প্রধানমন্ত্রীর মুখ্য নীতি নির্ধারণী পরামর্শক সরতাজ আজিজ ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে বলেছেন, রাজনৈতিক ঐকমত্যের অনুপস্থিতি এবং জাতীয় রাজনীতির প্রশ্নে তালেবানদেরকে সন্ত্রাসী হিসেবে না শরিক অংশীদার রূপে গণ্য করা দরকার। এইসব দ্বিধাদ্বন্দ্বের কারণেই যুযুধান আফগান পক্ষগুলোর মধ্যেকার শান্তি আলোচনা বিঘ্নিত হচ্ছে। তালেবানদের ব্যাপারে একতাবদ্ধ দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর মুখ্য নীতি নির্ধারণী পরামর্শক সরতাজ আজিজ। বহু দশক ধরেই যুক্তরাষ্ট্রে মানুষের আয়ুষ্কাল বেড়েই চলেছে ক্রমান্বয়ে। 1950 যুক্তরাষ্ট্রে মানুষ 68 বছর পর্যন্ত বাঁচার আশা করত, আর 2014 ওটা বেড়ে দাঁড়ায় 78 বছর। অনেকে আবার এর চেয়েও আরও 10 মাস বেশি বাঁচার আশা করেছে। 2015 কিন্তু আয়ুষ্কাল মাসখানেক কমে যায়। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র US Centers for Disease Control and Prevention সূত্রে গড় আয়ুষ্কালের এ ফিরিস্তি মিলেছে। খবর শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে।
হ্যালো,
এখন শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান কলিং শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় আসন্ন ট্রাম্প প্রশাসন, প্রতিশ্রুতি, প্রত্যাশা ও প্রতিক্রিয়া। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ শেগুফতা নাসরিন কোইন আপনাকে। শ্রোতারা যেমনটি শুনলেন, আজ আমাদের এই কলিং শোর বিষয় হচ্ছে আসন্ন ট্রাম্প প্রশাসন, প্রতিশ্রুতি, প্রত্যাশা ও প্রতিক্রিয়া। এ সম্পর্কে শ্রোতারা প্রশ্ন করতে চাইলে আমাদের সরাসরি এই নম্বরে ফোন করুন 2026193064। যেমনটি আমরা সকলেই জানি যে আর মাত্র 48 ঘন্টা পর যুক্তরাষ্ট্রের প্রশাসনের পালা বদল ঘটছে। নতুন প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি গত নভেম্বরের নির্বাচনে জয়লাভ করলেন। এবারে নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্ক হয়েছে, তিক্ততাও সৃষ্টি হয়েছে, কিছুটা কাদা ছোড়াছুড়ি হয়নি তাও নয়। কিন্তু যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার এটি বোধহয় সবচাইতে ইতিবাচক দিক যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর গোটা দেশ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকে, শ্রদ্ধাশীল থাকে নির্বাচিত প্রেসিডেন্ট এবং প্রতিনিধিদের প্রতিও। সেজন্যই জনগণের মধ্যে প্রত্যাশা থাকে অনেক, প্রতিশ্রুতি পূরণের প্রত্যাশা। আর প্রতিশ্রুতি যদি পছন্দসই না হয় তাহলে তো উৎকণ্ঠাও থাকে খানিকটা। এসব মিলিয়েই আজ শ্রোতাদের জিজ্ঞাসা এবং আমাদের অতিথি প্যানেলিস্টদের জবাবের মাধ্যমে জেনে নেব এ প্রসঙ্গে বিভিন্ন বিশ্লেষণ। আজ টেলি সম্মিলনী লাইনে আমার সঙ্গে যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মোহাম্মদুল্লাহ, রয়েছেন টেক্সাসে A&M বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মেহনাজ মোমেন, আরও আছেন স্যাক্রামেন্টো থেকে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আবু নাসের। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই অনুষ্ঠানে।
ধন্যবাদ।
প্রশ্নকর্তাদের প্রতি অনুরোধ রইল প্রশ্ন সংক্ষিপ্ত রাখার, প্যানেল সদস্যদের প্রতিও সবিনয় অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না ঘটানোর, কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক প্রশ্ন এরই মধ্যে আসছে। প্রথম প্রশ্নটি করেছেন ঢাকা থেকে সুদীপ্ত রশন আহমেদ। হ্যালো।
হ্যালো, সালাম আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি, আমার নাম সুদীপ্ত রশন আহমেদ। আমার প্রশ্ন ছিল আজকে প্যানেলিস্টদের জন্য, ডোনাল্ড ট্রাম্প ইলেকশনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি ক্ষমতায় আসলে একটি মুসলিম রেজিস্ট্রি তৈরি করবেন এবং এফেক্টিভলি আমেরিকাতে মুসলমানদের ঢোকাটা পুরোপুরি বন্ধ করে দিবেন, এবং এর পাশাপাশি উনি অভিবাসনের উপরেও একটা শক্ত পজিশন নিয়েছিলেন, বলেছিলেন যে উনি অভিবাসীদের আমেরিকায় সেটেল হতে দিবেন না। সো আমার প্রশ্ন হচ্ছে, আসলে আমাদের দেশের ভাই বোনেরা যারা ওখানে যেতে চান বা যারা এখন বর্তমানে আছেন ওখানে, তাদের জন্য এটা কেমন দাঁড়াবে বা ডোনাল্ড ট্রাম্পের পলিসিগুলো তাদেরকে কিভাবে এফেক্ট করবে এবং সাথে সাথে আমরাও কিভাবে এটার সুফল বা কুফল ভোগ করবো?
ধন্যবাদ সুদীপ্ত। অভিবাসন নিয়ে বস্তুত অনেকগুলো প্রশ্নই আসছে। ঢাকা থেকে আরেকজন প্রশ্ন করেছেন নাইমা রুম্মান রুমা। হ্যালো।
হ্যালো, সালাম আলাইকুম, আমি নাইমা রুম্মান রুমা ঢাকা থেকে বলছি। মাননীয় প্যানেল সদস্যদের কাছে আমার একটা প্রশ্ন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিবাসন বিষয়ের উপরে বেশ কিছু কড়াকড়ি আরোপ করবেন বলেছিলেন, কিন্তু সেটা কতটুকু বাস্তবায়নে তিনি সমর্থ হবেন?
ধন্যবাদ আপনাকে। আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। ম্যারিল্যান্ড রাজ্যের ওলনি থেকে প্রশ্ন করেছেন মিজানুর রহমান খান। হ্যালো।
হ্যালো, আমি মিজানুর রহমান খান বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্য থেকে। আমার প্রথম প্রশ্ন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকার অভিবাসন নীতিতে পরিবর্তন আনেন, তখন মুসলিম বৈধ অভিবাসীরা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে? আমার দ্বিতীয় প্রশ্ন, রিপাবলিকানরা কি ওবামা কেয়ারের চেয়েও ভালো এবং সময় উপযোগী কোনো হেলথ কেয়ার চালু করতে পারবে বলে মনে করেন? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাদের তিনজনকেই। মূলত অভিবাসন সংক্রান্ত প্রশ্ন, বিশেষ করে মুসলিম অভিবাসন নিয়ে একটু উৎকণ্ঠা আছে। আমি প্রথমেই যাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে।
উৎকণ্ঠা যথেষ্ট, কারণ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প যখন প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন, নির্বাচনী প্রচারণা, তিনি অনেক কঠোর কথা বলেছেন মুসলিম দেশগুলো থেকে আমেরিকায় লোক আসার ক্ষেত্রে, অনেক কড়াকড়ি আরোপ তাদের সম্পর্কে, ভেটিং প্রসেস মানে তাদের আদ্যপান্ত জেনে নিয়ে তারপরে আমেরিকায় প্রবেশের সুযোগ দেওয়া, এটি একটি। আর আমেরিকায় যে সমস্ত মুসলমান থাকেন তাদের একটি রেজিস্ট্রি করার কথাও তিনি বলেছিলেন। তো এছাড়া আরেকটা দিক হচ্ছে, আমেরিকায় এখন 11 মিলিয়ন বলা হয়, 1,10,000,000 অবৈধ অভিবাসী আছে, তার মধ্যে দক্ষিণ আমেরিকা থেকে বেশি, মেক্সিকো থেকে সম্ভবত সবচেয়ে বেশি। তিনি মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের সীমান্তে দেওয়াল নির্মাণের কথা বলেছেন এবং সেই দেওয়ালের খরচা মেক্সিকো থেকে আদায় করে নেবেন বলেছেন। এই কথা কয়েকদিন আগেও তিনি আবার পুনরুক্তি করেছেন, যাই হোক। এবং এই দেশ থেকে সব অবৈধ অভিবাসীদেরকে বের করে দেবেন বলেছিলেন, পরে সেটা সংশোধন করে বলেছেন যে তিনি ক্রিমিনাল যারা এবং ড্রাগ এডিক্ট, ড্রাগের ব্যবসা করে এই সমস্ত এদেরকে বের করে দেবেন। তো এখন আমার ধারণা ক্রিমিনালদের ক্ষেত্রে এবং সত্যি সত্যি যাদের ব্যাপারে এই ধরনের অভিযোগ আছে তাদের ক্ষেত্রে হয়তো কড়াকড়ি আগের চাইতে আরো বেশি হতে পারে এবং ডিপোর্টেশন প্রসেসটা হয়তো বাড়ানো হবে, কিন্তু 11 মিলিয়ন লোক, 1,10,000,000 লোক বের করে দিতে পারবেন তারা, সেটা সম্ভব হবে না। আর মুসলমানদের ক্ষেত্রে রেজিস্ট্রি করার যে কথা বলেছেন সেটা করবেন কিনা আমি জানি না, আনুষ্ঠানিকভাবে না করলেও অনানুষ্ঠানিকভাবে এক ধরনের তথ্য সংগ্রহ করে করার সম্ভাবনা আছে, যদি বিভিন্ন দেশে মুসলমানরা যে ধরনের কিছু মুসলমান নামধারী কিছু ব্যক্তি ইসলামের নাম ব্যবহার করে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাতে জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে এই ধরনের একটা সম্ভবত হতে পারে অলিখিত ভাবে হলে। আর মুসলমান দেশ থেকে লোকদের আসার ক্ষেত্রে বা অভিবাসন অভিবাসী যারা হয়ে আসবেন তাদেরকে আসতে দেওয়ার ক্ষেত্রে যে কড়াকড়ি আরোপ করা হবে এটাও সম্ভবত ধারণা করা যায়। আর অন্যান্য হেলথ কেয়ার কথা একজন একটুখানি প্রশ্ন করেছেন, আমার ধারণা পরবর্তীতে আমরা এই নিয়ে আরো কথা বলার সুযোগ পাবো।
নিশ্চয়ই। আমি ডক্টর মেহনাজ মমিনের কাছে যাচ্ছি। কেবল মুসলমান নয়, মূলত অভিবাসন সংক্রান্ত তার যে সাধারণ নীতি সেটাকে অনেকেই রক্ষণশীল নীতি বলে মনে করছেন, তো আপনি একটু বলবেন কি?
আমি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে অতটা চিন্তিত নই, তার থেকে অনেক বেশি চিন্তিত উনি ক্যাবিনেটে যাদেরকে উনি নিয়োগ করছেন, যেমন অ্যাটর্নি জেনারেল যেটা জেফ সেশনস, উনি আপনার অভিবাসন নীতির বিভিন্ন ইন্টারপ্রিটেশন উনার উপর ডিপেন্ড করবে। এবং আমরা জানি উনার যে ইয়ে হয়েছে কি বলে, উনার যখন হিয়ারিং হলো তখন সেটাতে অনেকবার উঠে এসছে, আমরা জানি যে গত 10 বছরে গত 3টা অধিবাসন নীতি জেফ সেশনস এখানে আপনার নেতৃত্ব দিয়েছেন যাতে অধিবাসনগুলো নতুন নীতি না আসে। উনি ভীষণভাবে 1924 এর কোটা সিস্টেমের প্রশংসা করেছেন, উনি বলেছেন যে এই ধরনের একটা নীতি দরকার। আপনার নতুন অধিবাসন নীতি যেটা আমরা বলি কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন রিফর্ম, সেটা আসলে খুবই কঠিন হবে, কারণ দুই পার্টির মধ্যে আপনার সমঝোতা বা আপনার মেজরিটি ভোট পাওয়া খুবই খুবই কঠিন হবে। কিন্তু খুবই সহজ হবে আপনার বিভিন্ন যে এক্সিস্টিং ইমিগ্রেশন পলিসি আছে সেটার ইন্টারপ্রিটেশনটাকে অনেক বেশি রক্ষণশীল করে ফেলা, এবং সেই ক্ষেত্রে আপনার অ্যাটর্নি জেনারেল অনেক ভূমিকা রাখেন। কাজে আমার কাছে মনে হয় এটা এটা কি বলবো, মানে এর থেকে বেশি কোনো কিছু প্রত্যাশা করা উচিত না যে এক্সিস্টিং ইমিগ্রেশন পলিসি অনেক কনজারভেটিভ ভাবে আপনার ইন্টারপ্রেট করা হবে। আর মুসলিম রেজিস্ট্রি যে কোনো কিছু যেগুলো নতুন আপনার নতুন নীতিমালা প্রয়োগ করতে হলে আপনার যেটা কংগ্রেসের মধ্যে দিয়ে যেতে হবে সেটা কতখানি সার্থক হবে সেটা এখন বলতে পারছি না, কারণ আমার আমার মনে হয় ট্রাম্প প্রেসিডেন্সির একটা জিনিস, একটা ট্রেডমার্ক আমরা হয়তো সবসময় দেখবো, যেটা হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি, যেটা কোনো কিছু নিয়ে এভাবে বলা যায় না। কিন্তু আপনার নতুন যদি কোনো কিছু নাও হয়, এক্সিস্টিং জিনিসগুলোতে ইমিগ্রেশন পলিসি কিন্তু আপনার ইচ্ছাকৃত ভাবে অনেক আপনার অ্যাম্বিগুয়াস, এটা অনেকখানি ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ড করে, তো সেই ইন্টারপ্রিটেশন গুলো খুবই খুবই রক্ষণশীল ইন্টারপ্রিটেশন হবে, আর বিশেষত জেফ সেশন সেটার দায়িত্বে থাকবে।
জি, ডক্টর আবু নাসের।
জি, এটা বোধহয় আমরা নিশ্চিত করে বলতে পারি যে অবৈধ অভিবাসী যারা আছেন তাদের জন্য একটু কঠিন সময় আসবে, কারণ ট্রাম্পের যারা ইলেকটোরেট তারা কিন্তু তার প্রতি প্রথমে যে আকৃষ্ট হয়েছিল এই তিনি যখন অভিবাসীদের বিরুদ্ধে, বিশেষ করে যে সমস্ত অবৈধ অভিবাসী রয়েছেন তাদের বিরুদ্ধে কথা বলার ফলেই। এবং একটা বিষয় আমার প্রথম দিকে মনে হয়েছিল যে ট্রাম্প সাধারণত নির্বাচনী প্রচারণার সময় যেসব কথা বলেছেন সেগুলো হয়তো তিনি বাস্তবায়ন করবেন না, কিন্তু আমার মনে হচ্ছে যে তিনি যখন বলেছিলেন নির্বাচনী প্রচারণার সময় যে আপনার যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সীমান্তে একটা দেয়াল তুলবেন, সেটা বোধহয় তিনি করতে যাচ্ছেন, কারণ কদিন আগেই তিনি বলেছেন যে আপনার তার যে অন্তর্বর্তী প্রশাসন তার যে রয়েছে তারা ইউএস মিলিটারি কর্পস তাদের সাথে কথা বলছে, কংগ্রেশনাল লিডারশিপ তাদের সাথে কথা বলা শুরু করেছে, এবং কদিন আগে তিনি বলেছেন যে তিনি তার যখন প্রশাসনের শুরুর দিকেই তিনি কংগ্রেসকে বলবেন যে টাকা আপনার এখানে মানি অ্যালোকেট করার জন্য যে কিভাবে দেয়াল তোলা যায় সেটা হয়তো তিনি করবেন। আরেকটা আমার যেটা মনে হয় যে জাস্ট একটা বিষয় অ্যাড করতে চাই যে উনি দেয়াল তুললেও অভিবাসীদের সংখ্যা, অবৈধ অভিবাসীদের সংখ্যা কমবে কিনা সেটা বলা যাবে না, কারণ হচ্ছে কদিন আগে আমি ওয়াল স্ট্রিট জার্নালে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে দেখানো হয়েছে যে পিউ রিসার্চ অর্গানাইজেশন যেটা রয়েছে তাদের তথ্য মতে 2009 থেকে 2014 সাল পর্যন্ত সবচেয়ে অবৈধ অভিবাসী এসেছে কিন্তু মেক্সিকো থেকে নয়, ভারত থেকে।
আচ্ছা,
কারণ হচ্ছে আপনার 2009 থেকে 2014 পর্যন্ত প্রায় 5 লাখ অবৈধ অভিবাসী এসেছে ভারত থেকে।
হ্যাঁ, এই বিষয়ে একটি প্রশ্ন এসেছে আমাদের ফেসবুক ফ্যান পেজে। গৌতম তন্তি একটি প্রশ্ন করেছেন, তিনি প্রশ্ন করেছেন যে ইংরেজিতে করছেন কিন্তু বিষয়টি হচ্ছে যে ইউএসএর ইকোনমিতে অর্থাৎ যুক্তরাষ্ট্রের ইকোনমিতে এশিয়ান দেশের যে ভূমিকা সেটা কিরকম হবে এবং কি ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ তিনি নেবেন ভারতীয় যারা এখানে আসছেন কিংবা ছাত্রছাত্রী আসছেন তাঁদের ব্যাপারে কাজের জন্য কিংবা পড়াশোনার জন্য। ডক্টর মেহনাজ মোমেন,
আমরা বুশ অ্যাডমিনিস্ট্রেশনের সময় দেখেছি যখন অভিবাসন নীতি অনেক কঠোর হয়েছে আপনার ছাত্রছাত্রীদের, ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীদের এই দেশে আসা অনেক কমে গেছে এবং সেটা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে, এতটাই বিরূপ প্রভাব ফেলেছে যে ইউনিভার্সিটি যারা সাধারণত আপলিটিক্যাল থাকতে চায়, বিশেষ করে তাদের ফেডারেল ফান্ড এগুলোর অনেক কিছুর প্রয়োজনীয়তা আছে, তারা সবাই মিলে বুশ অ্যাডমিনিস্ট্রেশনকে তারা বলেছিল যে অভিবাসন নীতি যদি আপনার এটাকে যদি সহজতর না করা হয়, বিশেষ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এসব ক্ষেত্রে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে হারাচ্ছে এবং যেটার একটা ভীষণ বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া আছে শুধু ইউনিভার্সিটির উপর না সামগ্রিক অর্থনীতির উপর। পরে আমরা দেখেছি বুশ ওবামা অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাটলিস্ট বৈধ অভিবাসনের ক্ষেত্রে এটা এই কঠোর নীতিমালা গ্রহণ করা হয় নাই, তবে এই ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই উল্লেখ করতে হবে যে অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে আপনার ওবামা অ্যাডমিনিস্ট্রেশন যত মানুষকে ডিপোর্ট করেছেন সেটা আপনার গত 100 বছরেও এত মানুষ ডিপোর্ট করা হয় নাই, তবে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের আশা ছিল যে এই কঠোর নীতি অবলম্বন করলে হয়তো একটা কমপ্রিহেন্সিভ ইমিগ্রেশন নীতি ওনারা পুশ করতে পারবেন, যেটা ওনারা একদমই ব্যর্থ হয়েছেন। তো আপনার যদি অভিবাসন নীতিকে কঠোর করা হয় যেটা আপনার বৈধ অবৈধ, এবং আরেকটা জিনিস বৈধ অবৈধ কিন্তু আসলে বিচ্ছিন্ন না, যখনই অভিবাসন নীতিকে কঠোর করা হবে সেটা অবৈধ হলেও সেটা বৈধর উপর প্রভাব পড়বে এবং অবৈধ হলেও অবৈধর উপর প্রভাব পড়বে, এটাতে অর্থনীতির উপর একটা ভীষণ বিরূপ প্রতিক্রিয়া হবে।
জি, ধন্যবাদ। আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা থেকে। একটি প্রশ্ন ছিল মিজানুর রহমান খানের, রিপাবলিকানরা ওবামা কেয়ারের বিকল্প ভালো কি দিতে পারবে। সৈয়দ মাহমুদুল্লাহ বোধহয় ওই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছিলেন যে ওবামা কেয়ারের বিকল্প কি হতে পারে।
ওবামা কেয়ারের বিকল্প নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান যে কংগ্রেস উভয় পরিষদ, তাদের অবস্থানের মধ্যে পার্থক্য আছে। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি একদম প্রথম সুযোগেই ওবামা কেয়ার বাতিল করে দেবেন, সাম্প্রতিককালে নানা ইন্টারভিউতে এবং টুইটে উনি বলে আসছেন তার অবস্থার কিছু পরিবর্তন হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে প্রথম যখন তিনি প্রেসিডেন্ট ওবামার সাথে দেখা করতে গেলেন, সে সময় ওবামা তাকে দুটো বিষয়ে অনুরোধ করেছিলেন। একটা হচ্ছে সম্ভবত 26 বছর বয়স পর্যন্ত মা বাবার স্বাস্থ্য বিমাতে তার সন্তানদেরকে রাখার সুযোগ দেওয়া, এবং প্রি এক্সিস্টিং কন্ডিশন, আগে কারো একটা রোগ আছে সেই কারণে অনেকে স্বাস্থ্য বিমা পান না, এটা থেকে ওবামা কেয়ার মুক্তি দিয়েছিল। সেই প্রভিশনটা অন্তত রাখার জন্য ওবামা কেয়ার যদি বাতিলও করা হয়, তিনি মোটামুটি আশ্বাস দিয়েছেন এবং পরবর্তীতে বলেছেন এটি তিনি রাখার বিষয়ে বিবেচনা করছেন। সম্প্রতি তিনি দু একদিন মধ্যে আরো বেশি এগিয়ে গিয়ে বলেছেন তিনি যে ব্যবস্থা নেবেন সেটা ওবামা কেয়ার চাইতে আরো অনেক ভালো হবে এবং প্রায় ইউনিভার্সাল কেয়ারের মতো তিনি আশ্বাস দিয়ে বলেছেন যারা এফোর্ড করতে পারবে না তাদের সকলের জন্য স্বাস্থ্য বিমা অথবা তাদের চিকিৎসার ব্যবস্থা সরকার নেবে, এই ধরনের আশ্বাস দিয়েছেন। ফলে কিন্তু রিপাবলিকান যে কংগ্রেস তাদের অবস্থান অনেক বেশি কঠোর, তারা কথার আড়ালে নানা কথার ফুলঝুরি ছড়াচ্ছে আশ্বাস দিচ্ছে, কিন্তু তারা যদি যেভাবে তারা অনেকদিন থেকে বলে আসছে সেটা করতে পারে, তাহলে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি লোক স্বাস্থ্য বিমা হারাবে এবং তাদের চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়বে। ফলে পার্থক্য আছে প্রেসিডেন্ট ওবামার এবং রিপাবলিকান কংগ্রেস উভয় পরিষদে, কিন্তু রিপাবলিকানরা এখন মেজরিটি, ফলে সেখানে প্রেসিডেন্টের সাথে তার নিজের দলেরই একটা দ্বন্দ্ব হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত ওবামা কেয়ারকে তাৎক্ষণিকভাবে বাতিল করে এটা রিপ্লেস করে একটা ভালো কিছু তারা করবেন কিনা কতটা সম্ভব হবে এটা বলা এই মুহূর্তে মুশকিল।
হ্যাঁ, নিশ্চয়ই সেটা দেখার বিষয়। অনেকক্ষণ ধরে টেলিফোনে অপেক্ষা করছেন যশোর থেকে শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। নতুন বছরের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। গত দু মাস আগেই যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট হিসাবে, তবে এখনো পর্যন্ত তিনি তার সরকারকে কোন দিকে ধাবিত করবেন সেরকম কোন দিক নির্দেশনা তার পক্ষ থেকে আসেনি। তবে কি তাহলে আমরা ধরে নেব যে তিনি নির্বাচন পূর্ববর্তী সময়ে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং বিতর্কিত হয়েছিলেন, যে পররাষ্ট্র নীতি, ওবামা কেয়ার, অভিবাসন নীতি, এই বিষয়গুলোতে বিতর্ককে অতিক্রম করে নতুন একটি পালক সেখানে জুড়বেন এবং আমেরিকাবাসীকে তথা গোটা বিশ্বকে একটি স্বস্তির সুবাতাস তিনি প্রবাহিত করবেন, প্যানেলের কাছে আমার প্রশ্ন।
ধন্যবাদ শ্রাবণী সুর, যে আশাবাদ পোষণ করেছেন তার পরিপ্রেক্ষিতে আমি এখন যাচ্ছি ডক্টর আবু নাসেরের কাছে।
ডক্টর মেহনাজ রহমান একটু আগে যেরকম বলছিলেন যে ট্রাম্প তার সত্যিকারের যখন তিনি ক্ষমতা নেবেন তখন তিনি কি করবেন সেটার মধ্যে একটা আনপ্রেডিক্টেবিলিটি রয়েছে। আমরা আসলে জানি না তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, তবে এটা তার যে সমস্ত কথাবার্তা এবং যাদেরকে তিনি তার মন্ত্রিসভায় নিয়োগ দিয়েছেন সেসব থেকে তো ধারণা করা যায় যে তার পররাষ্ট্রনীতি, যুক্তরাষ্ট্রের যে চলমান পররাষ্ট্রনীতি রয়েছে সেখান থেকে অনেকটাই আপনার ভিন্ন হবে। বিশেষ করে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যে বৈরী সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে হয়তো একটা উন্নতি ঘটবে, এবং কারণ আমরা দেখছি যে এক ধরনের সুসম্পর্ক গড়ার একটা আভাস রয়েছে দুই পক্ষ থেকেই। আমার মনে হয় যে আপনার মধ্যপ্রাচ্যে বিশেষ করে সিরিয়া এবং ইরাক এবং ওই এলাকাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে সেটা হয়তো একটু ভিন্ন হতে পারে রাশিয়ার সাথে সম্পর্কের কারণ হিসেবেই। আরেকটা বড় বিষয় হচ্ছে আপনার নেটো এবং পশ্চিমি
ইউরোপ এবং পূর্ব ইউরোপের দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেখানেও হয়তো একটু ভিন্নতা আসতে পারে।
জি, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করছেন ঢাকা থেকে তাসনিম আফিফা। হ্যালো।
হ্যালো, স্টুডিওতে উপস্থিত সবাই আমার শুভেচ্ছা নেবেন। আমি তাসনিম আফিফা, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন, কিন্তু আসন্ন ট্রাম্প প্রশাসন নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি।